ಕೃಷ್ಣಭಕ್ತಿಪ್ರದೇವೀ ಶುಸ್ತಭಕ್ತೈ ನಮೋ ನಮಃ ನಾರಾಯಣ ನಮಸ್ಕೃತ್ಯ ನರಂ ಚೈವ ನರೋತ್ತಮಂ ದೇವೀಂ ಸರಸ್ವತೀಂ ವ್ಯಾಸಂ ತತೋ ಜಯಮುದೀರಯೇ ವಂಶಾಕಲ್ಪತರುಭ್ಯಶ್ಚ ಕೃಪಾ ಸಿಂಧುಭ್ಯೈವ ಚ ಪತಿತಾನಾಂ ಪಾವನೇಭ್ಯೋ ವೈಷ್ಣವೇಭ್ಯೋ ನಮೋ ನಮಃ ಶ್ರೀಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯಾನಂದ ಶ್ರೀ ಅದ್ವೈತ ಗದಾಧರ ಶಿವಸದಿ ಗೌರಭಕ್ತವೃಂದ ಹರಿ ಕೃಷ್ಣ 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 ಹರಿ 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 ರಾಮ 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 ಹರಿ ಹರಿ. ದಾಮೋದರ ವ್ರತ ಸಂಬಂಧಿ ಸಾತ್ತತ ವೈಷ್ಣವ ಸ್ಮೃತಿ ಶ್ರೀ ಹರಿಭಕ್ತಿ ಬಿಲಾಸ್ ಟೀಕೆ ವ್ರತೇರ್ ವಿಧಿ ನಿಷೇಧಾತ್ಮಕ ಮಹಿಮ ಮಹಾತ್ಮ ಆಲೋಚನಾ ಕರಿಛಿ. ಆಜ್ ದಾಮೋದರಷ್ಟಕ ವಿಶೇಷ ಭಾವೆ ಆಲೋಚನಾ କରିବାର ଇଚ୍ଛା ଜଗତଗୁରୁ ଶ୍ରୀଲ ଭକ୍ତି ପ୍ରଜ୍ଞାନ କେଶବ ଗୋସ୍ୱାମୀ ପ୍ରଭୁ ତିନି ଦାମୋଦର ଅଷ୍ଟକୀ ତାର ଯେ ଭୂମିକା ଲିଖିଛନ୍ ଯାର ନାମ ଦାମୋଦର ଅଷ୍ଟକ ସମ୍ବନ୍ଧେ ଦୁଇ ଏକଟି କଥା এইটি আমরা প্রথম আলোচনা করছি। অচিন্ত অনন্ত শক্তিমান ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাতা যশোদার দামবন্ধন স্বীকার করে তার বিশুদ্ধ বাৎসল্য প্রেম রস নির্যাস সম্পূর্ণরূপে আস্বাদন করেন এবং জগতে নিজের ভক্তাধীনতার চরম পরিচয় প্রদান করেন। সেই পরম মনোহর শ্রী দামবন্ধন লীলা তিনি কার্তিক শুক্লা প্রতিপদে প্রকটিত করেন। পরমধন্য কার্তিক মাস দামোদর নামে প্রসিদ্ধি লাভ করিবার ইহাই প্রধান হেতু। বৈষ্ণব স্মৃতি শাস্ত্র শ্রী হরিভক্তি বিলাস প্রণেতা আচার্য পাল শ্রী গোপাল ভট্ট গোস্বামী কার্তিক কৃত্য প্রসঙ্গে কার্তিক মাসে প্রতিদিন শ্রী রাধা দামোদরের পূজা এবং দামোদরাষ্টক নামক স্তোত্র পাঠের বিধি নির্দেশ করেছেন। রাধিকাং প্রতিমান বিপ্রা পূজয়েত কার্তিকে তুজ তুষ্যতি তৎপ্রত্যয় শ্রীমান দামোদর হরিহি দামোদরাষ্টকং নাম স্তোত্রং দামোদরার্চনম নিত্যং দামোদরাকর্ষি পঠেত সত্যব্রত উদিতম। যিনি কার্তিক মাসে শ্রী রাধিকার প্রত্যর্থে তাঁর পূজা বিধান করেন শ্রী দামোদর হরি তাঁর প্রতি প্রসন্ন হন। শ্রী দামোদরাষ্টক স্তোত্র পদ্মপুরাণে শ্রী নারদ শৌনকাদি সংবাদে শ্রী সত্যব্রত মুনি কর্তৃক কথিত হয়েছে। শ্রীল সনাতন গোস্বামীপাদ এর টিকায় বলেছেন এই স্তোত্র নিত্য সিদ্ধ, ইহা সত্যব্রত মুনি হইতে প্রকটিত এবং ইহা দামোদর কৃষ্ণকে আকর্ষণ করিতে সমর্থ। তিনি সানুভূতিপূর্ণ বিস্তৃত ব্যাখ্যায় এই স্তোত্রের দামোদর আকর্ষিত্ব প্রকৃষ্ট রূপে পরিস্ফুট করেছেন। অষ্টক প্রকাশ করবার অভিলাষ বহুদিন থেকে পোষণ করে আসছিলাম। বিশেষত প্রতি কার্তিক মাসে দামোদর ব্রত উদ্যব্রত উদযাপনকালে আমরা সকলে মিলিত হয়ে সংস্কারে যখন এই দামোদরাষ্টক কীর্তনে প্রবৃত্ত হতাম তখনই সকল সাধকহৃদয় প্রস্ফুটিত করে দিবার আকাঙ্ক্ষা প্রবলা হয়ে উঠত। বহু ভক্ত সাধক আমাকে এই বিষয়ে বিশেষ করে অনুরোধ করেছেন। এতদিন পরে শ্রী দামোদরাষ্টকের সংস্কৃত মূল, সংস্কৃত অন্যায় ও শ্রীল সনাতন গোস্বামীপাদের দিগদর্শনী নামনী সংস্কৃত টিকা প্রকাশিত হল। সংস্কৃত ভাষানভিজ্ঞ পাঠকবর্গের জন্য মূল শ্লোকের বঙ্গানুবাদ এবং শ্রীল সনাতন গোস্বামীপাদের উক্ত টিকার বঙ্গানুবাদও এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। বর্তমান যুগে সংস্কৃত ভাষার প্রচলনের প্রতি বহু কলিহত মনীষীগণের বিষদৃষ্টি লক্ষ্য করা যায়। আমরা তা সত্ত্বেও দামোদরাষ্টকম নামক সংস্কৃত গ্রন্থখানি সমগ্র দেশের হিত কামনায় প্রকাশ করলাম। বাংলা ভাষার সাহিত্যিকগণের ইহা সর্বতোভাবে স্মরণ রাখা কর্তব্য যে বাংলা ভাষার উন্নতি করতে হলে সংস্কৃত ভাষাই আমাদের একমাত্র অবলম্বন। সংস্কৃত সাহিত্যের উন্নতির সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যেরও উন্নতি অবশ্যম্ভাবী। যারা সংস্কৃত সাহিত্যকে উল্লঙ্ঘন করে বাংলা ভাষার উন্নতি কল্পনা করেন তারা নিতান্ত ভ্রান্ত। এই শ্রেণীর সাহিত্যিকগণের ভাষার উচ্ছৃঙ্খলতাই আমরা সর্বতোভাবে লক্ষ্য করে থাকি। বাংলা ভাষার স্বতন্ত্রতা সংস্কৃত ভাষার অধীন, অর্থাৎ স্বতন্ত্র স্বতন্ত্র নহে, পরতন্ত্র স্বতন্ত্র। আমরা এই নীতির প্রতি লক্ষ্য রেখে গ্রন্থখানি বিদ্যৎ সমাজে উপস্থিত করছি। এর দার্শনিক বিচার, রচনা কৌশল, লীলা বিকাশের চমৎকারিতা প্রভৃতির প্রতি লক্ষ্য করলে ব্যাসদেবের রচিত এই অষ্টকটি সাহিত্য জগতে একটি আদর্শ স্বরূপ। জগৎগুরু শ্রীল সনাতন গোস্বামী পাদ আটটি শ্লোক সমন্বিত এই গ্রন্থের দিগদর্শনী টীকা বিশেষভাবে রচনা করে সাধন রাজ্যের তারতম্যমূলক বিচার প্রদর্শন করেছেন। তাতে বাৎসল্য ও মধুর রসের শ্রেষ্ঠত্ব সর্বতোভাবে প্রতিপন্ন হয়েছে। গোস্বামী পাদ প্রাকৃত সহজিয়াগণের যত্রতত্র এবং যথাতথা রাসলীলা আলোচনার করার অবৈধত্ব প্রদর্শন কল্পে অষ্টম শ্লোকের শেষ ভাগে লিখিয়াছেন, ততশ্চ তয়াসহ রাসক্রীড়াদিকং পরমস্তুতিত্বেনান্তে বর্ণয়িতুমিচ্ছন তচ্চ পরমগোপ্যত্বেন অনভিব্যঞ্জয়ন মধুরেণ সমাপয়েদিতি ন্যায়েন কিঞ্চিদেব সংকেতেনোদ্দিশন প্রণমতি। টিকার এই অংশের বঙ্গানুবাদ ও তৎসংলগ্ন নক্ষত্র চিহ্নযুক্ত পাদটিকা এই গ্রন্থের মুদ্রিত হয়েছে। এতে সহজিয়া সম্প্রদায়ের অনধিকার চর্চা সম্বন্ধে বিচার সুষ্ঠুভাবে প্রদত্ত হয়েছে। সহজিয়াগণ অপাত্র বিধায় রাসলীলা আস্বাদনে কোনো রূপে মহাপাত্র বলে গণ্য হতে পারে না। আমরা জানি ভক্তি ত্রিলোকাতীত, ইহা ত্রৈলোক্যের রায়ের মধ্যে বা বিচারের মধ্যেও আসতে পারে না। তারা মনে করে জড় চিত হয়ে যায় এবং প্রাকৃত চক্ষু দ্বারাই সাধন প্রভাবে ভগবানকে দেখা যায়। ইহাই প্রাকৃত সহজিয়াগণের বিচার। তারা বলে কাঁসা রস সংযোগে যেরূপ শোনা হয় প্রাকৃত স্বরূপ শরীরও ভজন প্রভাবে অপ্রাকৃত হয়, তখন সেই প্রাকৃত চক্ষুর দ্বারাই ভগবানকে দর্শন করতে পারা যায়। প্রাকৃত সহজিয়াদের এই উক্তি শ্রীল সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে ও শ্রী দামোদরাষ্টকের দিগদর্শনী নামক টীকায় সম্পূর্ণরূপে নিরাজ করেছেন। দর্শন ও প্রত্যক্ষ দর্শন এই প্রসঙ্গে চতুর্থ ও ষষ্ঠ শ্লোকের টীকা বিশেষভাবে আলোচনা করা আবশ্যক। উক্ত শ্লোকোদ্বয়ের বিচার হতেই প্রাকৃত সহজিয়াগণ মনে করতে পারেন মানস ধ্যান দর্শন অপেক্ষা চাক্ষুষ দর্শনেরই প্রাধান্য গোস্বামীপাদ বর্ণনা করেছেন বোধ হয়। বিশেষ লক্ষ্য করবার বিষয় এই যে গোস্বামীপাদ ব্রহ্মার ধ্যানজ দর্শন অপেক্ষা গোপকুমারের চাক্ষুষ দর্শনের শ্রেষ্ঠত্বই প্রতিপাদন করেছেন। এতে গোপকুমারের প্রাকৃত চক্ষুর দর্শনকে গোস্বামীপাদ বিচার করেননি। গোপকুমারের বৈকুণ্ঠ জগতে অর্থাৎ অপ্রাকৃত ভূমিকায় উপস্থিতির পর চাক্ষুষ দর্শনের কথা বর্ণিত হয়েছে। বৈকুণ্ঠ জগতে বা প্রাকৃত ভূমিকায় প্রাকৃত ইন্দ্রিয়ের অবস্থিতি নাই, সুতরাং গোপ গোপীগণের প্রত্যক্ষীভূত ভগবৎ সান্নিধ্য সর্বতোভাবে অপ্রাকৃত ও অতীন্দ্রিয়। প্রাকৃত সহজিয়াগণের ইন্দ্রিয় প্রত্যক্ষীভূত ব্যাপার নহে। শ্রী দামোদরাষ্টক ঊর্জব্রত, কার্তিকব্রত বা দামোদর ব্রত উপলক্ষে প্রত্যহই কীর্তনীয় বা আলোচনীয়। যারা দামোদর মাসে শ্রী দামোদরের প্রীতি কামনা করবেন তারা অবশ্যই এই দামোদরাষ্টক গ্রন্থখানি প্রত্যহ সমুদয় অংশ পাঠ করবেন, ইহাই হরিভক্তি বিলাসের বিশেষ নির্দেশ। এই দামোদরাষ্টক ব্রত বিভিন্নভাবে পালিত হওয়ার নির্দেশ শাস্ত্র থেকে জানতে পারা যায়। চাতুর্মাস ব্রতের মধ্যেই ঊর্জব্রত, ইহা একাদশী দ্বাদশী ও পূর্ণিমা পক্ষে আরম্ভ হয় এবং একাদশী দ্বাদশী ও পূর্ণিমাতে ইহার সমাপ্তি ঘটে। তবে এই তিথি সমূহ কোনো ক্রমেই বিদ্ধা গৃহীত হবে না। সনাতন গোস্বামী বলেন, বৈষ্ণব্রত মাত্রেই বিদ্যা পরিত্যাগ করতে হবে। সুতরাং চাতুর্মাস এবং ঊর্জব্রতের আরম্ভ ও সমাপ্তিকালের তিথি সমূহ বিদ্যা ত্যাগ করেই পালন করতে হবে। চাতুর্মাস ব্রত ও ঊর্জব্রতে সূর্যোদয় বিদ্যা ত্যাগই হরিভক্তি বিলাসের অভিমত। আমরা শ্রীল ঠাকুর ভক্তি বিনোদ সম্বন্ধে একটি ক্ষুদ্র প্রবন্ধ উদ্ধার করেছি। এই প্রবন্ধে ব্রত সমাপ্তির ক্রিয়া সমূহ কোন দিনে করতে হবে তা স্পষ্ট রূপে নির্ধারিত আছে। একাদশী তিথি থেকে যারা ব্রত আরম্ভ করবেন তাদের পক্ষে যেমন বিধি যেরূপ বিধি, দ্বাদশী ও পূর্ণিমা পক্ষেও সেইরূপ বিধি বুঝতে হবে। ললাটে কেশবং ধায়ের নারায়ণম অথ উদরে বক্ষস্থলে মাধবন্তু গোবিন্দং কণ্ঠকূপকে বিষ্ণু চ দক্ষিণে কক্ষ বাহু চ মধুসূদনম ত্রিবিক্রমং কন্দরেতু বামনং বামপার্শ্বকে শ্রীধরং বাম বাহুতু ঋষিকেশং চ কন্দরে পৃষ্ঠে তু পদ্মনাভং চ কচ্চং দামোদরং নষে তৎ প্রক্ষালন তোয়ন্তু বাসুদেবায় মূর্তয়। এই মন্ত্র আমরা পাঠ করি। এর ভিতরে এই কার্তিক মাসের অধিদেবতা আছেন দামোদর। এখন এই দামোদরকে আর রাধা দামোদরী বাকি প্রশ্ন এসেছে, জিনিসটা বুঝবার বিষয়। এখানে যে মাসের অধিদেবতা, কার্তিক মাসের অধিদেবতা যে দামোদর, ইনি বা কে আর রাধা দামোদরই বা কে? সিদ্ধান্ত স্থলে এইটাই পাওয়া যায়, ইনি হলেন বিষ্ণু বিগ্রহ, চারিহস্তযুক্ত শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু বিগ্রহ, যিনি ওই চার মাসের বারো মাসের অধিদেবতা রূপে প্রকাশিত। আর রাধা দামোদরের হিসাবটা আলাদা, ইনি বৃন্দাবনীয় সেই মূর্তি নহেন, এটা বলা হলো। তাই এটাও বুঝতে হবে, কার্তিক মাসেরও অধিষ্ঠাত্রী দেবতা দামোদর। কেবল দামোদর বললে ভুল হবে, তাহলে অর্ধেককে বাদ দেওয়া হবে, এই জন্য আবার রাধারানীকে সঙ্গে নেওয়া হয়েছে। ওই নম রাধিকা ওই তরি অপ্রিয়া, ওই রাধারানীকে সঙ্গে নেওয়া হয়েছে। অর্থাৎ রাধা দামোদরই হচ্ছেন এই কার্তিক মাসের অধিষ্ঠাতা অধিষ্ঠাত্রী রাধাকৃষ্ণ। এটাকে বলা হয় ঊর্জব্রত। ঊর্জা দেবী হচ্ছেন রাধারানী, ঊর্জেশ্বরী হচ্ছেন রাধারানী, রাধারানীকে লক্ষ্য করা হয়েছে। সুতরাং এখানে ওই সাধারণ মাসের যে অধিদেবতা দামোদর, লক্ষ্মী দামোদর, তিনি নহেন, এ সম্বন্ধেও আলোচনা আছে। কার্তিকোচ্ছাধি দেবী রাধারানীকে বলা হয়েছে, কার্তিকোচ্ছাধি দেবী। তা ঊর্জা দেবী তাহলে রাধারানী কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেবী। আমরা যেমন বিষ্ণুর যে ২৪ অবতার আছে, অস্ত্রভেদে ২৪ মূর্তি আছে বিষ্ণুর। প্রথম আদি বুহ হচ্ছে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, আবার তার থেকে ভাগ করে করে চার চার মূর্তি বেরিয়ে এসছেন, চার ছক ২৪। এই ২৪ মূর্তির বর্ণনা আছে চৈতন্য চরিতামৃতে। কিন্তু সেখানে কার্তিক মাসের যে অধিষ্ঠাতা যে দামোদর, তিনি কিন্তু এই দামোদর নহেন, এটা জেনে রাখতে হবে। তিনি হলেন সেখানে চতুর্ভুজ নারায়ণ বলা আছে। আর এখানে যে রাধা দামোদরের কথা বলা হচ্ছে, বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর দামোদর, এবং তার মূল লক্ষ্মীর কথা বলা হচ্ছে। লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সিব্যমানম, সেই রাধারায়, শত সহস্র লক্ষ্মী দেবী যাকে সসম্ভ্রমে বন্দনা করছেন, তপ করছেন, সেই রাধারানীর কথা এখানে বলা আছে। এটা কিভাবে বুঝতে পারা যায়? ওই যে আকাশ প্রদীপ দেওয়া হচ্ছে, তার প্রণাম মন্ত্র আছে, সেখানেও আছে লো লয়া শব্দটা আছে। সেখানে যে প্রণাম মন্ত্র বলে যে প্রদীপ তুলতে হবে, তো সেখানে বলা আছে দামোদরায় নভসি তুলায়াং লো লয়া সহ। তা লো লয়া সহ লোলা কাকে বলে? লোলা বলছেন লক্ষ্মী দেবী। এখানে সর্বলক্ষ্মীময়ী রাধা তার সঙ্গে দামোদর দেবকে প্রণাম করছেন। মহাত্মা স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে উক্ত হয়েছে, হে দ্বিজোত্তম, কার্তিক মাসে অন্নাদি দান ভূত জপ ও তপস্যা কৃত হলে তার অক্ষয় ফল কীর্তিত হয়েছে। মানবগণ কার্তিক মাসে যদি বিষ্ণুকে উদ্দেশ্য করে যা কিছু দান করবেন, বিশেষত অন্নদানাদি যদি করেন, তাহলে তার অক্ষয় ফল প্রাপ্তি হয়। যে ব্যক্তি সম্বৎসর পূর্ণ অগ্নিহোত্র যাগের উপাসনা করে যে ফল লাভ হয়, কার্তিক মাসে স্বস্তিক করলে তৎতুল্য ফল লাভ হয়, এতে সংশয় নাই। যে স্ত্রী কার্তিক মাসে বিষ্ণুর আলয়ে মণ্ডল নির্মাণ করেন, আকাশে কপতি পক্ষিণী যেমন শোভা পায়, তার ন্যায় তিনিও শোভিতা হন। যে মনুষ্য কার্তিক মাসে পত্রভোজন করে, চতুর্দশ ইন্দ্রিয়ের অধিকার কাল পর্যন্ত তিনি দুর্গতি প্রাপ্ত হন না। মনুষ্যগণ জন্ম প্রভৃতি যে সকল পাপ করেছেন, কার্তিক মাসে পলাশপত্রে ভোজন করলে তৎসমুদায় বিনষ্ট হয়। যে ব্যক্তি কার্তিক মাসে পলাশপত্রে ভোজন করেন, তার সকল কামনা বাসনা পূর্ণ হয়, সকল তীর্থের ফল লাভ হয়, তিনি কখনোই নরক দর্শন করেন না। এই পলাশ নদী স্নান, সৎকথা শ্রবণ, সাধু সেবন এবং পলাশপত্রে ভোজন, এই সকল মুক্তি প্রদান করে। হে বিপ্রেন্দ্র, যে ব্যক্তি কার্তিক মাসে অরুণোদয়ে দামোদরের অগ্রে জাগরণ করেন, তার গোসহস্রদানের ফল লাভ হয়। হে মহামুনে, যে ব্যক্তি কার্তিক মাসে শেষ প্রহরে বিষ্ণুর সন্নিধানে জাগরণ করেন, বিষ্ণু পদ তাহার করস্থিত। হে ব্রাহ্মণ, সাধু সেবা, গোগ্রাস, বিষ্ণুর কথা, বিষ্ণুর অর্চন এবং শেষ প্রহরে জাগরণ, কলিযুগে কার্তিক মাসে এ সকল অতি দুর্লভ। জলধেনু নানার্থ কৃত্রিম ধেনু সহস্র এবং বৃষরাশিষ্ঠ দিবা করে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে জলদান করে যা প্রাপ্ত হওয়া যায় কার্তিক মাসে, তৎ সমস্তই লাভ হয়। রবিবারে সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে সন্নিহিত নামক হ্রদে যে স্নান, তা কার্তিক মাসের একদিনেতেই সেই ফল লাভ হয়। হে মুনিশ্রেষ্ঠ, মানবগণ কৃষ্ণবল্লভ কার্তিক মাসে দেশ করে অন্ন জলাদি প্রভৃতি যদি দান করেন, অক্ষয় ফল লাভ হয়। হে কলিপ্রিয় নারদ, যে মনুষ্য গীত শাস্ত্রের ক্রীড়াতে কার্তিক মাস যাপন করেন, তার আর এ সংসারে পুনরাবৃত্তি ঘটে না। যে নর কার্তিক মাসে বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন, তিনি পদে পদে হরসমের যজ্ঞের ফল লাভ করেন। যে মনুষ্য কার্তিক মাসে হরির অগ্রে ভক্তিপূর্বক গীত বাদ্য ও নৃত্যাদি করেন তাঁর অক্ষয় পদ প্রাপ্তি হয়। যে ব্যক্তি কার্তিক মাসে বিষ্ণুর সহস্রনাম স্তোত্র ও গজেন্দ্রমোক্ষণ পাঠ করেন তার আর পুনর্জন্ম হয় না। হে নারদ, যে ব্যক্তি কার্তিক মাসে শেষ প্রহরের স্তব ও গান করেন পিতৃগণের সঙ্গে তার শীতদ্বীপে বাস হয়। হে মণিসপ্তম, যে ব্যক্তি কার্তিক মাসে বিষ্ণুকে নৈবেদ্য দান করেন, জব নৈবেদ্য দান করেন, তার জব সংখ্যায় তত যুগ পর্যন্ত বাস হয়। হে মণিশ্রেষ্ঠ, যে ব্যক্তি কার্তিক মাসে কেশবের অগ্রে সকর্পুর অগরু বাহ করেন যুগান্তেও তাহার পুনর্জন্ম হয় না। যে সকল মনুষ্য ভক্তি সহকারে কার্তিক মাসে নিয়ম করে বিষ্ণুর কথা শ্রবণ করেন তা যদি শ্লোকের অর্ধ হয় বা শ্লোকের এক পাদ হয় তাতেই শত গোদানের ফল লাভ হয়। হে মহামুনে, সর্বধর্ম পরিত্যাগ করে কার্তিক মাসে কেশবের অগ্রে পুণ্যস্বরূপ সত্রাবতরণ শ্রবণ করবে। হে মনীষার্দুল, কল্যাণ বুদ্ধিতে হোক অথবা লোভ বুদ্ধিতেই হোক, যে ব্যক্তি কার্তিক মাসে হরিকথা শ্রবণ কীর্তন করেন তার শতকুল উদ্ধার হয়। যে ব্যক্তি নিত্য শাস্ত্র বিনোদন দ্বারা কার্তিক মাস যাপন করেন তিনি সর্বপাপ ও দাহপূর্বক অযুত যজ্ঞের ফল লাভ করেন। যেমন কার্তিক মাসে মধুসূদন পরিতুষ্ট হন তদ্রূপ গো গজাদি দান ও যজ্ঞ প্রভৃতি দ্বারাও তিনি ওরূপ পরিতুষ্ট হন না। হে মনীষার্দুল, যে ব্যক্তি কার্তিক মাসে হরিকথা শ্রবণ করেন তিনি শত কোটি জন্ম দুর্গতি থেকে নিস্তার পেয়ে থাকেন। হে মুনে, যে ব্যক্তি কার্তিক মাসে যত্নবান হয়ে নিত্য ভাগবতের শ্লোক শ্রদ্ধাপূর্বক পাঠ করেন তাঁর অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ হয়। মনুষ্য ইষ্টাপূর্ত প্রভৃতি সকল ধর্ম পরিত্যাগ করে কার্তিক মাসে পরম ভক্তি সহকারে বৈষ্ণবগণের সঙ্গে বাস করে হরিকথা শ্রবণ কীর্তনাদি করবেন। যে ব্যক্তি কার্তিক মাসে ভূমিশায়ী ব্রহ্মচারী ও হৈশ্বাসী হয়ে পলাশপত্রে ভোজন করত দামোদর শ্রীকৃষ্ণের অর্চন করেন তিনি সকল পাপ পরিত্যাগ করে বিষ্ণু সদৃশ ও ভজন আনন্দে নিবৃত হয়ে বৈকুণ্ঠে হরিসন্নিধানে আমোদিত হন। হরি জাগরণ, প্রাতঃ স্নান, তুলসী সেবন, উদযাপন ও দীপদান কার্তিক মাসের এই সকল ব্রত প্রতি ব্যক্তি কার্তিক মাসে এই পঞ্চব্রত সম্পূর্ণ করলে যাতে ভক্তি মুক্তি ফলপ্রদ ফল আছে সব ফল লাভ হয়। বিষ্ণু অথবা শিব কিংবা অষ্টাত্তমূল বা তুলসী কানন এই সকল স্থানে হরিজাগরণ করবে। যদি আপদগত হয়ে স্নানের নিমিত্ত জল প্রাপ্ত না হওয়া যায় অথবা ব্যাধিগ্রস্ত থাকে তাহলে বিষ্ণু নাম দ্বারা অপমার্জন দ্বারা জল স্পর্শ করবে। যে ব্যক্তি ব্রতস্থ হয়ে উদযাপন বিধি করতে অসমর্থ সে ব্রত সম্পূর্ণ নিমিত্ত যথাশক্তি বৈষ্ণব ব্রাহ্মণকে ভোজন করাবেন। যে ব্যক্তি কার্তিক মাসে দীপদানে অসক্ত তিনি পরদীপকে প্রবোধিত করলে অথবা যত্ন সহকারে বায়ু প্রভৃতি থেকে সেই দীপকে রক্ষা করবেন। অভাবে তুলসী ও বৈষ্ণব ব্রাহ্মণের পূজা করবেন। সকল অভাব হলে ব্রতী ব্যক্তি ব্রতের ব্রাহ্মণ গো তথা পিপল ও বড় বৃক্ষেরও সেবা করবেন। দীপদান মহাত্ম্য স্কন্দপুরাণে ব্রহ্মনারদ সংবাদ, যে ব্যক্তি কোটি সহস্র বহু বহু পাপ করেও যদি কার্তিক মাসে বিষ্ণুর আলয়ে অর্ধনিমেষের জন্য দীপদান করেন তাহলে তার সমুদয় পাপ বিনষ্ট হয়। হে বিপ্রেন্দ্র, কার্তিক মাসে কেশবপ্রিয় দীপদানের মহাত্মাবলী শ্রবণ করো। কার্তিক মাসে বিষ্ণুর আলয়ে দীপদান করলে পুনরায় পৃথিবীতে আর জন্মগ্রহণ করতে হয় না। সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে, চন্দ্রগ্রহণে এবং নর্মদায় দানাদি করলে যে ফল হয়, কার্তিক মাসে দীপদানে তদপেক্ষা কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। বিষ্ণুর আলয়ে যে ব্যক্তি ঘৃতপ্রদীপ বা তিল ও তৈল প্রদীপ প্রজ্বলিত করেন, হে মনীষার্দুল, তার আর অশ্বমেধ যজ্ঞে প্রয়োজন কি? অপর মন্ত্রহীন, ক্রিয়াহীন, শৌচহীন কর্ম কার্তিক মাসে জনার্দনকে দীপদান করলে সমস্তই সম্পূর্ণ হয়। যে ব্যক্তি কার্তিক মাসে কেশবের অগ্রে দীপদান করেন, তাদের সর্বপ্রকার যজ্ঞ ও সকল তীর্থে অবগাহন করা হয়, স্বর্গমর্ত রসাতলে সেই পর্যন্ত পুণ্য সকল গর্জন করে। কার্তিক মাসে যে পর্যন্ত কেশবের অগ্রে প্রদীপ প্রজ্বলিত না হয়েছে, এ দ্বিজ পূর্বকালে পিতৃলোকের গাথা শুনতে পাওয়া যায়, যে পিতৃগণ বলেন, যদি আমাদের কুলে পৃথিবীতে এমন কোন সন্তান জন্মগ্রহণ করে, সে কার্তিক মাসে দীপদান দ্বারা কেশবকে সন্তুষ্টি বিধান করে, তাহলে আমরা চক্রপাণির প্রসাদে নিশ্চয়ই মুক্তি লাভ করব। মন্দার পর্বত তুল্য অশেষ পাপ করেও যদি কার্তিক মাসে বিষ্ণু মন্দিরে কেউ দীপদান করেন, তাহলে তাহাতেই তার সমুদায় পাপ বিনষ্ট হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কার্তিক মাসে বাসুদেবের গৃহে বা আয়তনে অথবা সম্মুখে দীপদান করলে তাতে মহাফল প্রাপ্ত হওয়া যায়। যে ব্যক্তি কার্তিক মাসে মধুসূদনের সমক্ষে দীপদান করেন, তিনি মনুষ্যলোক মধ্যে ধন্য ও কীর্তিমান হয়ে পুনরায় ভক্তরূপেই জন্মগ্রহণ করেন। যে ব্যক্তি কার্তিক মাসে মধুসূদনের সমক্ষে কার্তিক মাসে এক নিমিষ বা অর্ধ নিমিষ বিষ্ণু মন্দিরে দীপ প্রদত্ত হলে যে ফল লাভ হয়, শত শত যজ্ঞ বা শত শত তীর্থে সে ফল লাভ হয় না। সকল অনুষ্ঠানবিহীন হোক অথবা সর্বপ্রকার পাপেরতই হোক, কার্তিক মাসে দীপদান করলে পবিত্র হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। হে নারদ, ত্রিলোক মধ্যে এমন কোনো পাপ নাই যে কার্তিক মাসে কেশবাগ্রে দীপদান তা শোধন করতে না পারে। হে মুনে, যে ব্যক্তি কার্তিক মাসে বাসুদেবের অগ্রে দীপদান করেন, তিনি সর্ববাধা বিবর্জিত হয়ে নিত্য স্থান লাভ করেন। যে মানব কার্তিক মাসে অথবা কেবল কর্পূর দ্বারা দীপদান করেন, তার পুণ্যবলি শ্রবণ কর। হে নারদ, কর্পূর দ্বারা দীপদানকর্তার কুলে যারা জন্মগ্রহণ করেছে বা জন্মগ্রহণ করবে এবং যারা অতীত হয়েছে ও যাদের সংখ্যা হয় না, সেই সকল ব্যক্তি সুচিরকাল দেবলোকে যদৃচ্ছাক্রমে ক্রীড়া করে চক্রপাণি ভগবানের প্রসাদে তারা পরিমুক্ত হন। হে বিপ্রেন্দ্র, যদি কোনো ব্যক্তি কার্তিক মাসে দ্রুত ক্রীড়াচ্ছলেও বিষ্ণুর আলয় আলোকিত করেন, তাহলে আপনার সপ্তকুল পবিত্র হয়ে থাকে। যে ব্যক্তি কার্তিক মাসে বৈষ্ণবের আলয়ে দীপদান করেন, তার সর্বদা ধন, পুত্র, যশ ও কীর্তি লাভ হয়ে থাকে। যেমন মথন হেতু বন্নি কাষ্ঠ সকলের দৃষ্ট হয়, তদ্রূপ দীপদানেও ধর্ম দৃষ্ট হয়, এতে কোনো সন্দেহ নাই। হে বিপ্রেন্দ্র, নির্ধন ব্যক্তিও আত্মবিক্রয় করে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত নিয়মিত দীপদান করবেন। হে মনে, যে ব্যক্তি কার্তিক মাসে যে মূঢ় কার্তিক মাসে বিষ্ণু মন্দিরে দীপদান না করে, তাকে বৈষ্ণব বলেই মানবে না। নারদ পুরাণে রুক্মাঙ্গদ মোহিনী সংবাদে উক্ত হয়েছে, একদিকে সমস্ত দান আর একদিকে কার্তিক মাসের দীপদান সমান না হওয়ায় দীপদানই অধিক বলে কথিত। পদ্মপুরাণে উক্ত হয়েছে, যে ব্যক্তি কার্তিক মাসে হরিসন্নিধানে অখণ্ড অর্থাৎ দিবারাত্র ব্যাপী দীপদান করেন, তিনি দিব্যকান্তি বিমানা বিমানাগ্রে বিষ্ণু লোকেই নিত হন। পরদীপ প্রবোধন মহাত্ম স্কন্দপুরাণে নারদ ব্রহ্ম সংবাদে, পিতৃপক্ষে অন্নদান এবং জ্যৈষ্ঠ আষাঢ় মাসে জলদান করলে যে ফল হয়, কার্তিক মাসে পরদীপ প্রবোধন করলেই সকল তাতেও ফল হবে। হে দীপেন্দ্র, কার্তিক মাসে পরদীপ প্রবোধনে যে ফল হয় মহাযজ্ঞ সকল দ্বারা যাগ করলেও সে ফল হয় না। কলসের উপরে দীপ যত যত দিক সকলকে প্রকাশ করে সে মুনিশ্রেষ্ঠ তত তত পাপ সঞ্চয় সবই দ্রবীভূত হয়, চলে যায়, সে পাপ নষ্ট হয়। যে ব্যক্তি ব্রাহ্মণ দিগকে আর সমুদ্র পৃথিবী দান করে যে ফল লাভ করেন তা হরির শিখর দ্বীপ দান ফলে ষোড়শ অংশেরও একাংশের তুল্য হয় না। যে ব্যক্তি সবৎসা ক্ষীর সংযুক্ত কোটি গোদান করে তার যে ফল প্রাপ্ত হন তা হরির শিখর দ্বীপ দানের ষোড়শ অংশেরও একাংশেরও তুল্য হয় না। হে মহামিনে, বৈষ্ণব দিয়াকে সর্বস্ব দান করে যে ফল লাভ হয় তাহা হরির শিখর দ্বীপ দানের ষোলো অংশের একাংশেরও তুল্য হয় না। বৈষ্ণব দিগকে সর্বস্ব দান, মা মুশকিলের কথা, সর্বস্ব দান করতে খালি কিছু মূর্খ সবই যদি ভগবান বামদেবকে দান করে দিয়ে তাহলে তুই নিজে কি খাবি? আবার শুক্রাচার্য নিজেরও চিন্তা বোধ হয় ছিল যে তোর যদি কিছু না থাকে তাহলে আমি তোর গুরু আমি বা কি খাবো? এমন ধরনের গুরু শিষ্য উভয়ই তাবো নরকম গৌরম ব্রজতা কাল আমার স্বয়ং, তার এই বিশ্বাস নেই, তা হবে না, ভগবানের পরে নির্ভর করতে হবে। ভগবান নিশ্চয়ই খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, নিশ্চয়ই খাওয়াবেন পড়াবেন, সর্বস্ব দান করা যায়। আর তা আমার কিছু রেখে দিতেই হবে, সবটা দিলে আমি কি খাবো? আমি বুদ্ধি এসে দিতে পারি, ভগবানকে দিলে তো লোকসান নাই, সবটাই তো রাখছেন তিনি, সবটা নিয়ে সবটা গ্রহণ করে আবার সবটাই রাখছেন, এটাই তো ব্যাপার। হে মহামুনে, যে ব্যক্তি মূল্য গ্রহণ করেও যদি শিখর অথবা হরিমন্দিরের মধ্যে প্রদীপ দান করেন তাহলে তাতেই তার শতকুল উদ্ধার হয়। হে বিপ্রেন্দ্র, শিখর দ্বীপ দানের মাহাত্ম্য থাকুক, যে সকল ব্যক্তি ভক্তি সহকারে কার্তিক মাসে কেবলমাত্র জ্যোতি দ্বারা দীপ্ত বিমান সদৃশ বিষ্ণু মন্দির দর্শন করেন তাহাদের কুলে কেহ আর নারকী হয় না। স্বর্গে দেবগণ বিষ্ণুগৃহে দীপপ্রদ মনুষ্যকে এই বলে নিরীক্ষণ করেন কবে এই পুণ্যকর্মার সঙ্গে আমাদের পুনরায় আবার দেখা সাক্ষাৎ হবে। যে ব্যক্তি কার্তিক মাসে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত বিষ্ণু মন্দিরে উপরে দীপদান করেন এ মনিশ্রেষ্ঠ তার ইন্দ্রত্ব দুর্লভ নয়। দীপমালা মাহাত্ম্য স্কন্দপুরাণে ব্রহ্ম নারদ সংবাদে, যে ব্যক্তি হরিমন্দিরের বাহ্য অভ্যন্তরে দীপ পঙ্ক্তি রচনা করেন সে মনুষ্য বিষ্ণুর সারূপ্য প্রাপ্ত হন। যে ব্যক্তি কেশবালয়ে দীপ পঙ্ক্তির রচনা করেন তার বংশ প্রসূত লক্ষ পুরুষেরও নরক দর্শন হয় না। যে মানব বিষ্ণু বিমানের বাহ্য অন্তরে দীপ যুক্ত করে সে দীপ জ্যোতিতে জ্যোতির দ্যোতিত মার্গে বিষ্ণুর পরমপদ প্রাপ্ত হন। যে ব্যক্তি কার্তিক মাসে বিশেষত বিষ্ণুর উত্থানকালে দ্বাদশী বা একাদশীতে শোভন দীপমালা রচনা করেন তিনি অযুত সূর্য সদৃশ প্রকাশ বিশিষ্ট হয়ে তেজ দ্বারা দিক সকল আলোকিত করত তেজরাশি বিমানে অবস্থিত হয়ে স্বীয় কান্তি সমীহে জগৎ উদ্যোতিত করেন। তিনি ঘৃত দ্বারা যত প্রদীপ প্রজ্বালিত করেন দীপ সংখ্যায় তত সহস্র বৎসর বিষ্ণু লোকেই সেবায় নিযুক্ত হন। আকাশ প্রদীপ মাহাত্ম্য পদ্মপুরাণে, যে মনুষ্য কার্তিক মাসে আকাশে উচ্চ প্রদীপ দান করে সে আপনার সমস্ত কুল উদ্ধার করে বিষ্ণুলোক প্রাপ্ত হন। যে ব্যক্তি কার্তিক মাসে বিষ্ণু কেশবকে উদ্দেশ্য করে আকাশে বা জলে দীপদান করে তার যে ফল হয় বলি শ্রবণ করো। এইরূপ দীপদানকারী ধন ধান্য সমৃদ্ধি পুত্রবান তথা গৃহে ঈশ্বর অর্থাৎ ঐশ্বর্য সম্পন্ন হয় এবং তাঁর লোচনোদ্বয় কল্যাণযুক্ত হয়, তিনি বিদ্বান হয়ে জন্মগ্রহণ করেন। যে ব্যক্তি কার্তিক মাসে ব্রাহ্মণ গৃহে দীপদান করেন তার অগ্নিষ্টম যজ্ঞের ফল হয়, পণ্ডিতগণ এরূপ বলে থাকেন। অপর চতুষ্পদ রাজমার্গ ব্রাহ্মণ গৃহ বৃক্ষমূল গোষ্ঠ কান্তার দুর্গম পথ এবং গহন দুষ্প্রবেশ স্থান এ সকল স্থলে দীপদান করলেও মহাফল লাভ হয়। আকাশ দীপদান মন্ত্র দামোদরায়ণ অভসি তুলায়াং লোলয়া সহ প্রদীপন্তে প্রজচ্ছানি নমো অনন্তায় ধর্ষি। হে দামোদর, কার্তিক মাসে আকাশে লক্ষ্মীর সহিত তোমাকে প্রদীপ দান করিতেছি, তুমি অনন্ত বিধাতা, তোমাকে নমস্কার। এখানে দামোদরের যে লক্ষ্মী তিনি হলেন সর্বলক্ষ্মীময়ী রাধা। এখানে লক্ষ্মী লোলয়া, লোলা মানে হচ্ছেন লক্ষ্মী, সর্বলক্ষ্মীময়ী রাধা, তাকে তার সঙ্গে দামোদরকে দেওয়া হচ্ছে প্রদীপ, আকাশ প্রদীপ। সেই মন্ত্র এখানে বলেছেন, আর মন্ত্রের অর্থ বলছেন, হে দামোদর, কার্তিক মাসে আকাশে লক্ষ্মীর সহিত তোমাকে প্রদীপ দান করিতেছি, তুমি অনন্ত বিধাতা, তোমায় নমস্কার। দেশ বিশেষে কার্তিক মাসের মাহাত্ম বিশেষ। পদ্মপুরাণে যে কোনো স্থানে কার্তিক মাসে স্নান দান করলে অগ্নিষ্টম তুল্য ফল হয়, পূজায় তদপেক্ষা বিশেষ ফল হয়, কিন্তু সাধারণ স্থান অপেক্ষা কুরুক্ষেত্রে কোটিগুণ, গঙ্গাতে তৎতুল্য, আবার তদপেক্ষা পুষ্করে ও দ্বারকায় অধিক ফল হয়। এই সৌনক কার্তিক মাসে স্নান দান দ্বারা কৃষ্ণের সালোক্য প্রাপ্তি হয়। হে মুনিগণ, মথুরা ব্যতিরেকে অযোধ্যা প্রভৃতি অন্যান্য পুরী সকল উল্লিখিত ফলের সমান ফল প্রদান করে। মথুরাকে বাদ রেখে রেখেছেন, ওকে এর ভিতরে ঢুকাননি, কেন? সবটার অতীত। সেই জন্যে মথুরা ব্যতিরেকে অযোধ্যা প্রভৃতি অন্যান্য পুরী সকল উল্লিখিত ফলের সমান ফল প্রদান করে, কিন্তু মথুরা সর্বাপেক্ষা অধিক ফল দিয়া থাকেন, যেহেতু ওই মথুরায় শ্রীকৃষ্ণের দামোদরত্ব প্রকাশিত। কার্তিকে মথুরায় পূজা ও স্নানাদিতে শ্রীকৃষ্ণের প্রীতি বৃদ্ধি হয়, অতএব কার্তিকে মথুরায় ফলের পরমকাচ্ছা হয়ে থাকে সব থেকে বেশি ফল। যেমন মাঘ মাসে প্রয়াগ, বৈশাখ মাসে জাহ্নবী সেবনীয় হন, তদ্রূপ কার্তিক মাসে মথুরা সেবনীয়া এর তুল্য আর শ্রেষ্ঠ ব্যবস্থা নাই। যে সকল মনুষ্য মথুরায় কার্তিক মাসে স্নান করে দামোদরের অর্চনা করেন তারা সকল কৃষ্ণরূপী, এতে কোনো বিচার নাই। হে বিপ্র, মনুষ্য সকলের সম্বন্ধে মথুরায় কার্তিক মাস দুর্লভ, যে স্থানে অর্চিত হয়ে শ্রীকৃষ্ণ ভক্তদিয়কে শিয়র রূপ প্রদান করেন। মথুরা ব্যতিরিক্ত স্থানে হরি অর্চিত হয়ে সেবাকারী দিয়কে ভক্তি মুক্তি দিয়া থাকেন, কিন্তু ভক্তি প্রদান করেন না, যেহেতু ভক্তি কৃষ্ণের বৈশ্যকারী অর্থাৎ ভক্তি কৃষ্ণকে বশীভূত করে থাকেন। পরন্তু যে সকল মনুষ্য কার্তিক মাসে মথুরায় একবার মাত্র শ্রী দামোদরের অর্চনা করেন হরিভক্তি তাহাদিগেরই সুখলভ্য হয়। হে বিপ্র, কার্তিক মাসে মথুরায় মন্ত্রহীন দ্রব্যহীন দিদিহীন যে অর্চন, শ্রীকৃষ্ণ তাকে সদর্চন বলেই মেনে থাকেন। যে পাপের মরণ পর্যন্ত প্রায়শ্চিত্ত তার শুদ্ধির নিমিত্ত কার্তিক মাসে মথুরায় শ্রী দামোদর অর্চন ইহাই সুনিশ্চিত প্রায়শ্চিত্ত বলে কথিত। কার্তিক মাসের এই যে ফল বললাম এটা কেবল শাস্ত্র প্রমাণ নয়, কিন্তু সাক্ষাৎ অনুভব প্রমাণ। এই অভিপ্রায়ে বলছেন, কার্তিক মাসে মথুরায় জনার্দনের পূজা করে যোগতৎপর সনকাদি মুনিগণের সুদুর্লভ ভগবত দর্শন ধ্রুব বালক হয়েও শীঘ্র অর্থাৎ 5 মাসের মধ্যে সম্যক প্রকারে প্রাপ্ত হয়েছিলেন। হয় ভূমিতে মথুরা সুলভা এবং প্রতি বৎসর কার্তিক মাস সুলভ, তথাপি মূলতাবশত মানুষ সকল ভবসাগরে নিমগ্ন হচ্ছে। যদি কোনো ব্যক্তি কার্তিক মাসে মথুরায় শ্রী দামোদরের অর্চন করেন, তবে তার যোগ্য তপস্যা অন্যান্য তীর্থ সেবায় কি প্রয়োজন? নদ নদী ও সরোবর প্রভৃতি যত যত তীর্থ আছেন তৎ সমুদায় কার্তিক মাসে মথুরা মণ্ডলে অবস্থিত করেন। যে সকল মানব কার্তিক মাসে শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরায় একবার মাত্র প্রবেশ করেন, তারা পরম অব্যয় শ্রীকৃষ্ণকে লাভ করেন। কার্তিক মাসে মথুরায় হরিপূজা করা দূরে থাকুক, মথুরায় কার্তিক মাসে হরিপূজক ব্যক্তিকে দেখে উপহাস করেও যখন দুর্লভত্ব লাভ হয়েছে, তখন মনুষ্য ভক্তি শ্রদ্ধা সহকারে পূজা করলে যে ফল প্রাপ্ত হবেন না সে বিষয়ে সন্দেহ কি? এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস আছে। ধূম্রকেশ নামে একজন মহাপাপী রাজকুমার পিতা কর্তৃক নির্বাসিত হয়ে দস্যুবৃত্তি করতে করতে ক্রমে বৃন্দাবনে আগমন করে। পরে বিশ্বাসক্ত হইয়া তার প্রীতিনিমিত্ত মথুরাপুরীতে চুরি করতে গিয়ে বৃন্দাবনান্তর্বর্তী ভগবৎপর সত্যব্রত নামক ব্রাহ্মণের চেষ্টা দেখে উপহাস করেছিল। পরদিবস প্রভাতে রাজপুরুষগণ তাকে ধরে বধ করলে সে জমালয়ে গিয়ে যমরাজ কর্তৃক সম্মানিত হয়। অনন্তর ধর্মতত্ত্ব প্রকাশ করে সে তথা থেকে বৈকুণ্ঠ লোকেই নিত হয়। তার মানে মথুরাগর, আমি কার্তিক মাসে অর্ঘ্য মন্ত্র, হে দামোদর, আমি কার্তিক মাসে যথাবিধি ব্রত ধারণ করে স্নান করেছি, হে অসুরনাশন, আমার অর্ঘ্য গ্রহণ করুন। মন্ত্র রয়েছে এখানে। কার্তিক মাসে নিত্য নৈমিত্তিক যে সমুদায় কার্য করা যায় তৎসমুদায়ী পাপনাশক, হে হরে, আপনাকে এই অর্ঘ্য প্রদান করলাম, আপনি শ্রীরাধার সহিত গ্রহণ করুন। এখানে শ্রীরাধার সোজা কথাই লেখা আছে। নিত্যে নৈমিত্তিকে কৃষ্ণে কার্তিকে পাপ শোষণে গৃহান আর্ঘ্যং মায়া দত্তং রাধয়া সহিত হরে। এখানে রাধা শব্দই উল্লেখ আছে। অনন্তর তিল দ্বারা আপনার অঙ্গলেপন করে শ্রীকৃষ্ণ নারায়ণ ইত্যাদি নামোচ্চারণ পূর্বক যথাবিধি স্নান ও সন্ধ্যা উপাসনা করে গৃহে আগমন করবে। দেবাগ্রে উপবেশন পূর্বক স্বস্তিক নির্মাণ করে তুলসী মালতী পদ্ম ও অগস্ত পুষ্পাদি দ্বারা শ্রী দামোদরের পূজা করবে। কার্তিক মাসে নিত্য বৈষ্ণবদিগের সঙ্গে ভগবত কথা শ্রবণ করবে এবং দিবারাত্র ঘৃত বা তিল তৈল দ্বারা প্রদীপ দিয়ে অর্চনা করবে। অন্যান্য মাস অপেক্ষা কার্তিক মাসে বিশেষ করে নৈবেদ্যাদি অর্পণ করবে, বিশেষ রূপে প্রণামাদি করে যথাশক্তি এক ভক্তাদি অর্থাৎ একবার মাত্র ভোজন রূপ ব্রত ধারণ করবে। তিল শব্দ থেকে তৈল শব্দ এসেছে, তিল শব্দ থেকে তৈল শব্দ এসেছে। অন্যান্য জিনিস থেকে যে এক্সট্রাক্ট বের করা হচ্ছে তাকেও তেল বলা হচ্ছে, কিন্তু তেল শব্দটা এসেছে তিল থেকে। সেই জন্য তিল তেল ঘৃত প্রদীপ, না হলে তিল 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 তেলের প্রদীপ, এটা তিল খাওয়ায় আর অভাবে এখন চলছে বাদাম তেল টেল চলছে। পদ্মপুরাণে নারদ সৌনকাদি সংবাদে প্রাতঃকালে গাত্রস্থান পূর্বক শৌচাদি কর্ম করে জলাশয়ে গিয়ে স্নান তদনন্তর দামোদরের অর্চনা করবেন। ব্রতধারী ব্যক্তি কার্তিক মাসে মৌন হয়ে ভোজন করবেন তথা ঘৃত বা তিল তৈল দ্বারা দীপদান করবেন। কার্তিক মাসে বৈষ্ণব সকলের সঙ্গে কৃষ্ণকথায় দিন যাপন করবেন। সংকল্পিত ব্রতের এইভাবেই পালন করবেন। আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীতে অথবা পূর্ণমাসীতে কিংবা তুলা সংক্রান্তি দিবসে কার্তিক ব্রত আরম্ভ করবে। এবার প্রায় এটাই হয়েছে। কার্তিক মাসে বিষ্ণু সন্নিধানে বা দেবালয়ে অথবা তুলসী সমিতি কিংবা আকাশে উত্তম দীপ দান করবে। মনুষ্য কার্তিক মাসে দামোদরের প্রতিনিমিত্ত রজত স্বর্ণ দীপ সকল মণি মুক্তা ও ফলাদি প্রদান করবেন। স্কন্দ পুরাণে রুক্মাঙ্গদ মোহিনী সংবাদে উক্ত হয়েছে, হে ভামিনী, কার্তিক মাসে বিশেষ করে কার্তিক ব্রত গৃহে করবে না, সর্বপ্রকার যত্ন সহকারে তীর্থেই কার্তিক ব্রত করতে হবে। এটা আমি আরম্ভের দিনেই বলেছি, শ্লোকটাও বলেছি, এখানে রয়েছে শ্লোক। নগৃহে কার্তিক কার্তিকে কুরজাত বিশেষ নতু কার্তিকন তীর্থে তু কার্তিকিং কুরজাত সর্বযত্নে ন ভামিনী। এই মন্ত্র রয়েছে। কার্তিক মাসে স্কন্দ পুরাণের ব্রহ্ম নারদ সংবাদে, হে মুনিশ্রেষ্ঠ, যে ব্যক্তি বিশেষত কার্তিক মাসে রাজমাস মানে বরবটি কলাই নিষ্পাপ মানে সিং সিন্ধি ভোজন করে সে মহাপ্রলয় পর্যন্ত নারকী হয়। ভয়ঙ্কর ব্যাপার। যে মনুষ্য কার্তিক মাসে কলিঙ্গ মানে কলমির শাক পটল